প্রথমত হলো আমরা যদি অনেক আগের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে আগে হাসপাতালগুলোতে, আমাদের বিশেষ করে উপজেলার যে হাসপাতালগুলোতে, আগে কিন্তু চিকিৎসক থাকতো না। একটা হলো চিকিৎসকের অভাব ছিল, দ্বিতীয়ত হলো যারা ছিলেন তারাও আসলে ঠিক মতো ওখানে উপস্থিত থাকতেন না, এই সম্পর্কে অভিযোগ ছিল এবং অভিযোগের কিছুটা সত্যতাও ছিল। কিন্তু এখন আমরা উপজেলা পর্যায়ে আমরা চিকিৎসক দিয়েছি, যেমন আমরা 33rd BCS 33তম BCS এ প্রায় 6,000-এর উপর ডাক্তার নিয়েছি এবং সেই ডাক্তারদের আমরা উপজেলা পর্যায়ে পোস্টিং দিয়েছি এবং তারা যাতে ওখানে থাকে সেই বিষয়টা নিশ্চিত করেছে। আজকে 2 বছর পার হয়ে গেছে, ওই চিকিৎসকরা কিন্তু উপজেলা আছে। তো এর ফলে হলো যে স্থানীয় জনগণ কিন্তু আগের চেয়ে বেশি ডাক্তার পাচ্ছেন, ডাক্তারদের উপস্থিতি পাচ্ছেন, কাজেই হলো অভিযোগ অবশ্যই আগের মতো অভিযোগ অবশ্যই থাকবেন না, বরং মানুষ অনেক খুশি আছে। দ্বিতীয়ত আগে যেমন কমিউনিটি ক্লিনিক ছিল না, এখন হলো কমিউনিটি ক্লিনিক আছে এবং মানুষ সেখানে ওষুধ পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের আমাদের মনিটরিং ও ভালো, কাজে মানুষ কিন্তু প্রথমেই হলো ঘরের কাছে আসলে অন্তত তাদের কথা শোনার মতো, তাদের স্বাস্থ্যের কথা শোনার মতো মানুষ পাচ্ছে এবং সেখান থেকে ওষুধ পাচ্ছে। এবং আমরা হলো অনেকগুলো কমিউনিটি ক্লিনিকে কিন্তু ডেলিভারি হচ্ছে, সন্তান প্রসব হচ্ছে। আমি হলো কিছুদিন আগে আমি সিলেট গিয়েছিলাম, আমি দেখলাম যে সিলেটের এই কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি হচ্ছে। আমি লোকজনকে জিজ্ঞেস করেছিলাম যে যদি এখানে এই ডেলিভারির ব্যবস্থা না থাকতো আপনাদের ঘরের কাছে তাহলে কি করতেন। তো সাধারণত আমরা সিলেট শহরে প্রায় 30টার উপরে ক্লিনিক আছে, কিন্তু এগুলোতে অ্যাভারেজ 30,000 থেকে 60,000 টাকা নর্মাল ডেলিভারির জন্য খরচ হয়। তো এই লোকেরা যদি হলো ওখানে ঘরের পাশে ডেলিভারির ব্যবস্থাটা না থাকতো তাহলে কিন্তু তারা বাড়িতে ডেলিভারি করাতো, তারা কিন্তু সিলেট শহরে যেত না এবং এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো কাজেই হলো আপনি নিজেই এখন আমার কথা শুনে বুঝতে পারবেন যে আগের চেয়ে মানুষ সুবিধা বেশি পাচ্ছে এবং অবশ্যই মানুষের অভিযোগ নাই। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, মানুষের অবস্থা ভালো হচ্ছে। তো মানুষের কিন্তু আসলে আগে যেরকম চাহিদা থাকতো স্বাস্থ্যে, তার চেয়ে কিন্তু এখন একটু বেশি, কাজে এই বিষয়টা হলো মাথায় রাখতে হবে। তো সামগ্রিকভাবে আমাদের যে পরিকল্পনা, এখন আমরা কিন্তু আমি আজকে 1 মাস 13 দিন আমি হলো মহাপরিচালকের দায়িত্ব নিয়েছি। তো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি কর্মদিবস সকাল 9টায় আমি একটা করে মিটিং করি। এই মিটিং এর প্রভিশন কিন্তু আগে ছিল না। তো এই সভায় হলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে সমস্ত পরিচালক তারা উপস্থিত থাকেন, শুধু তাই নয় বিভাগীয় পর্যায়ে আমাদের যে স্বাস্থ্য পরিচালক এবং জেলা পর্যায়ে আমাদের যে সিভিল সার্জন তারা কিন্তু প্রতিদিন সকাল 9টায় এই সভায় উপস্থিত থাকেন। আপনি বলবেন যে কিভাবে সিভিল সার্জন এবং ডিভিশনাল ডিরেক্টর উপস্থিত থাকেন, আমরা হলো ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা চালু করেছি প্রত্যেকটা জেলা অফিসে, স্বাস্থ্য অফিসে এবং বিভাগীয় স্বাস্থ্য অফিসে। কাজেই তারা হলো সকাল 9টায় তাদের অফিসে যান এবং আমাদের সাথে একসাথে মিটিং এ পার্টিসিপেট করেন। তাহলে খেয়াল করেন যে কোনো ট্রাভেল ছাড়া আমাদের 64টা জেলা এবং 8টা ডিভিশন এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন সকালবেলা আমরা আলাপ করছি। তো এর ফলে যেটা ঘটছে সেটা হলো যে আমাদের কর্মকর্তারা তারা কিন্তু অনেক সময় হলো হয়তো অফিসে উপস্থিত হতে একটু দেরিও করতে পারতেন। দ্বিতীয়ত হলো যে যদি দেখার কেউ না থাকতো তাহলে হয়তো দেখা যাইতো যে হয়তো তার অন্য কোনো অফিসিয়াল কারণ নাই, কিন্তু তাও হয়তো কোন একদিন বা 2 দিন অফিসে অনুপস্থিত থাকতে পারতেন। কিন্তু এই ঘটনার ফলে আমরা হলো প্রতিদিন একসাথে বসি সকাল 9টায়, কাজে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাপক যারা হলো নিজ নিজ এলাকার প্রধান তারা সকাল 9টায় অফিসে আসতেছেন এবং আমাদের সাথে কথা বলছেন। এই মিটিং এ জরুরি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক সমাধান করি। দ্বিতীয়ত হলো প্রতিদিন যে সমস্ত সংবাদপত্র প্রকাশিত হয় আমরা সেই সংবাদপত্রের স্বাস্থ্য বিষয়ে যদি কোনো সংবাদ থাকে সেগুলো আমরা পেপার কাটিং ওখানে নিয়ে যাই এবং আমরা ওইখানে আলোচনা করি। অনেক বিষয় কিন্তু অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সের বিরুদ্ধে সম্পর্কে থাকে, জেলা সম্পর্কে থাকে, অন্য হাসপাতাল সম্পর্কে থাকে। কাজেই আমরা যদি এটা উপজেলার হয় তাহলে ওই সিভিল সার্জনকে বলি, যদি এটা হাসপাতালের হয় তাহলে আমরা বিভাগীয় পরিচালককে বলি এবং আমাদের যারা হাসপাতালের ডিরেক্টর আছেন স্বাস্থ্য অধিদপ্তরের তাদেরকে বলি। কাজে প্রত্যেক দিন এই বিষয়গুলো কিন্তু আমরা এখন পড়ছি এবং এগুলোর উপর অ্যাকশন নিচ্ছি। আগে এই মনিটরিং ব্যবস্থাটা এত জোরদার ছিল না, কাজে আমি মনে করি যে এগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, আমরা ধীরে ধীরে ওইদিকে যাচ্ছি। যতই দিন যাবে ততই এগুলো আরো শক্তিশালী হবে এবং আমার মনে হয় যে মানুষ আরো বেশি সন্তুষ্ট হবে।
আর একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আমাদের তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারিও রয়েছে, যে বেসরকারি চিকিৎসা, সেক্ষেত্রে মানুষের একটা অভিযোগ আছে যে এখানকার নিয়ন্ত্রণহীন বিভিন্ন ফি এবং অনেক ক্ষেত্রে যথাযথ চিকিৎসক বা আপনার যারা পরীক্ষা করেন বিভিন্ন তাদের যথাযথ মান নেই, অথচ নিয়ন্ত্রণহীন ভাবে তারা ফি আদায় করছে, এটাকে আপনাদের মনিটরিং?
আচ্ছা, যেটা যেটা আমি বলবো সেটা হলো যে নিয়ন্ত্রণহীন বলা যাবে না, কিন্তু এটা আমি স্বীকার করবো যে আসলে এর মধ্যে দুর্বলতা আছে। আমাদের তত্ত্বাবধান এবং আসলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরো আমাদের আসলে উন্নতি করার প্রয়োজন আছে। কিন্তু আপনি খেয়াল করবেন যে সাম্প্রতিক কালে কিন্তু আমাদের পরিদর্শন বিভিন্ন ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টারে এবং হাসপাতালগুলোতে কিন্তু আমাদের পরিদর্শন অনেক বেড়ে গেছে। এর ফলে কিন্তু একটা সতর্কতা তৈরি হয়েছে, যেমন এমন ছিল যে অনেক ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার হয়তো বিনা লাইসেন্সে তারা হলো ব্যবসা করেছে, অনেকে হয়তো লাইসেন্স নিয়েছিল কিন্তু নবায়ন করে নাই। কিন্তু সাম্প্রতিক যে পরিদর্শনের উন্নতির ফলে কিন্তু তারা এইগুলোতে আরো আগ্রহী হয়েছে, তারা করছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো এখন কিন্তু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 চলছে, 2016 এটা যাত্রা শুরু হয়েছে, 2030 সাল পর্যন্ত আসলে এটা লক্ষ্য। এবং এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো সার্বজনীন সুরক্ষা, যাকে ইংরেজিতে আমরা বলি ইউনিভার্সাল হেলথ কভারেজ। এটার অর্থ হলো যে প্রত্যেকটা দেশের প্রত্যেক নাগরিকের জন্য আসলে ওই দেশের সর্বোত্তম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, তারা ধনী হোক অথবা গরিব হোক। বাংলাদেশেও হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দীর্ঘ কণ্ঠে বলেছেন যে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করব। কাজে আমরা স্বাস্থ্যক্ষেত্র সেই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। তো এটা করতে গেলে বাংলাদেশকেও ইউনিভার্সাল হেলথ কভারেজ করতে হবে, এবং সেই ক্ষেত্রে হলো মানুষের কিন্তু একটা ফ্রিডম অফ চয়েস থাকবে, অর্থাৎ মানুষ ইচ্ছা করলে সরকারি অথবা বেসরকারি যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা নিতে যেতে পারবেন। এবং সেটা কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে যে তিনি যদি গরিব হন, তিনি বেসরকারি প্রতিষ্ঠানে গেলেও যেন সেবাটা পান। সেই ক্ষেত্রে সরকারি ব্যবস্থা করবে, বেসরকারি স্বাস্থ্যসেবা যে কেন্দ্রগুলো আছে সেগুলোকে সেই গরিব মানুষের যে খরচটা, সেই খরচটা যেন সরকারি বহন করে। এটা যেভাবে হবে সেটা হলো যে আমরা হলো ইন্স্যুরেন্স চালু করার চেষ্টা করতে, এটা হলো সোশ্যাল ইন্স্যুরেন্স, তার মাধ্যমে হলো প্রত্যেকটা নাগরিক হলো আসলে ইন্স্যুরেন্স এর মাধ্যমে আওতায় আসবেন। যারা গরিব রোগী, গরিব মানুষ, তাদের ইন্স্যুরেন্স এর ব্যবস্থা সরকার দিবে, কিন্তু যারা সচ্ছল তাদের ক্ষমতা অনুসারে তাদেরকে প্রিমিয়াম প্রদান করতে হবে। এই ব্যবস্থা যখন চালু হবে তখন কিন্তু সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার যে খরচ অথবা যে ফি, সেটা কিন্তু এখন সারা দেশে একটা স্ট্যান্ডার্ড ফি হবে। এবং ভার্চুয়ালি হলো যেহেতু হলো নাগরিকগণ আগে থেকেই হলো ইন্স্যুরেন্স এর মাধ্যমে পে করবে, কাজেই তাৎক্ষণিক কোনো হাসপাতালে গিয়ে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। সরকারই হলো পরবর্তীতে হলো তারা যেরকম সেবা দিবে সেই ধরনের সেবার বিপরীতে তাদেরকে পে ব্যাক করবে। 2030 সালের মধ্যে আশা করি বাংলাদেশ এই রকমের একটা পরিস্থিতি শতভাগ চালু হবে, এবং আমরা আগামী 5-10 বছরে মনে হয় এর একটা প্রাথমিক মানে বাস্তবায়ন আপনি দেখবেন।